ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হায়দার, শ্রোতাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। শ্রোতা বন্ধুরা, আগে জানিয়ে রাখি, বিশ্বব্যাপী এবং বাংলাদেশ ভারতে করোনা ভাইরাসের সংকটজনক পরিস্থিতির কারণে আমরা ফেসবুক লাইভ আপনাদের দেখাতে পাচ্ছি না, সেজন্য আমরা দুঃখিত। তবে আপনারা বেতার তরঙ্গে নিয়মিতই আমাদের অনুষ্ঠান শুনছেন, ফেসবুকেও শুনতে পাচ্ছেন, টুইটারেও শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়াতে আপনারা শুনতে পাচ্ছেন আমাদের পুরো এক ঘন্টার অনুষ্ঠান। আসুন তাহলে শুরু করা যাক, প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের বিশ্ব সংবাদে পড়ছি আনিসা আহমেদ, ম্যারিল্যান্ডে নিজ বাসভবন থেকে। যুক্তরাষ্ট্রে প্রায় সপ্তাহ দুয়েক ধরে জন অসন্তোষের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরকম প্রতিশ্রুতি দিয়েছেন যে তাঁর প্রশাসন সংখ্যালঘু সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নয়নের জন্য জোরেশোরে ব্যবস্থা নেবে এবং ওইসব এলাকায় স্বাস্থ্য পরিষেবার বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেবে। বিস্তারিত কিছু প্রকাশ না করেই হোয়াইট হাউস বলেছে এটি হচ্ছে সুরক্ষা, সুযোগ ও সম্মান গড়ে তোলার চার দফা প্রস্তাবের অংশ। গত সন্ধ্যায় টেক্সাস অঙ্গরাজ্যের ড্যালাসের একটি গির্জায় বর্ণবাদ এবং পুলিশ বিষয়ক একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন যে এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন যাতে পুলিশের প্রতি শক্তি প্রয়োগের বর্তমান পেশাগত মান রক্ষার আহ্বান জানানো হবে। ট্রাম্প বলেন যে যেখানেই গোড়ামি এবং ভ্রান্ত ধারণা দেখা দেবে সেখানেই আমাদের একতাবদ্ধ হয়ে এর মোকাবিলা করতে হবে, কিন্তু লক্ষ লক্ষ ভালো আমেরিকানদের বর্ণবাদী এই মিথ্যে অপবাদ দিয়ে আমরা কোনো অগ্রগতি সাধন করতে পারবো না এবং ক্ষতির উপশম করতে পারবো না। রাস্তায় আইন প্রয়োগকারীদের আধিপত্য রাখার ব্যাপারে তার আগেকার একটি বক্তব্যের সমালোচনাকেও ট্রাম্প প্রত্যাখ্যান করেন এবং বলেন তিনি এই বক্তব্যে অটুট থাকছেন। ট্রাম্প ড্যালাসে আফ্রিকান আমেরিকান সম্প্রদায় এবং পুলিশের সংস্কারের ব্যাপারে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলছেন তা ক্ষুব্ধ জনগোষ্ঠীকে শান্ত করতে পারবে বলে মনে হচ্ছে না। গতকাল গেটওয়ে গির্জার অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারও ছিলেন। তিনি বলেন মিনিয়াপলিস শহরের সেই পুলিশ যে এখন দ্বিতীয় ডিগ্রি হত্যার অভিযোগে অভিযুক্ত, প্রায় ৯ মিনিট ধরে তার হাঁটু গেড়ে ফ্লয়েডের গলা চেপে রাখার সেই দৃশ্য ছিল ভয়াবহ যা গোটা দেশকে একত্রিত করেছে। বার আশা প্রকাশ করেন যে এই মন্দির ভেতর থেকে ভালো কিছু বেরিয়ে আসবে। প্রেসিডেন্ট গতকাল বারবার বলেন যে পুলিশ বিভাগ এ ভেঙে দেয়া বা তার অর্থায়ন বন্ধ করার অনুমতি দেয়া যায় না। কৃষ্ণাঙ্গদের প্রতি পুলিশের এই নৃশংসতাকে তিনি খাটো করে দেখেন এবং বলেন বেশিরভাগ পুলিশই ভালো, তবে দু একজন তো খারাপ হতেই পারে। ভারতে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ নতুন করে প্রায় ১১,০০০ লোক সংক্রমিত হয়েছে। নতুন করে ভারতে করোনা ভাইরাসের এই মারাত্মক সংক্রমণে দেশটি যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার পরে এখন চতুর্থ স্থানে রয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব অনুযায়ী বিশ্বে মোট ৭৫ লক্ষ সংক্রমিত রোগীর মধ্যে ভারতে রয়েছেন ২,৯৭,535 জন করোনা রোগী। এ সম্পর্কে কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
স্পেন ইটালিকে টপকে গিয়েছিল আগেই করোনা ভাইরাসে মোট সংক্রমণের নিরিখে, এবার ব্রিটেনকে পিছনে ফেলল ভারত, উঠে এলো বিশ্বের চতুর্থ স্থানে। সংক্রমিতের হিসেবে আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরই এখন ভারত। শুধু ব্রিটেনকে টপকে যাওয়া নয়, দেশে রোজ দিন সংক্রমণের গতিবৃদ্ধি জাগাচ্ছে নতুন শঙ্কা। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। আজ শুক্রবারও তার অন্যথা হল না। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় ১০,৯৫৬ জন নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। দেশে ২৪ ঘন্টায় সংক্রমণ বৃদ্ধি এই প্রথম ১০,০০০ ছাড়ালো। এই বৃদ্ধির জেরে কোভিড-১৯ মোট আক্রান্ত হলেন গোটা দেশে ২,৯৭,535 জন। ব্রিটেনের মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২,৯৩,০০০। মৃত্যুতেও আজ শুক্রবার তৈরি হলো নতুন রেকর্ড। গতকাল বৃহস্পতিবারই কোভিডে মোট মৃত্যুর হিসেবে কানাডাকে পিছনে ফেলেছিল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে 396 জনের। এই বৃদ্ধির জেরে করোনা দেশে মোট 8,498 জন প্রাণ হারালো। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের মৃত্যু এবং সংক্রমণের সংখ্যা ছিল এ পর্যন্ত সর্বাধিক। বাংলাদেশের স্বাস্থ্য পরিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় সেখানে প্রাণ হারিয়েছেন 46 জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন 3,471 জন। এর ফলে মোট সংক্রমণের সংখ্যা 81,523 জন এবং এতে প্রাণহানি ঘটেছে 1,095 জনের। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা আমির খসরু।
বাংলাদেশে গত 24 ঘন্টায় এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত এবং সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী মারা গেছেন। ওই 24 ঘন্টার সময় 46 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1,095 জন। আর করোনায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3,471 জনের। মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 81,523 জনের। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে নতুন মৃত্যুর বিশ্ব তালিকায় বাংলাদেশ পঞ্চম স্থানে এবং আক্রান্তের তালিকায় বাংলাদেশ চতুর্থ স্থানে উঠে এসেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
যুক্তরাষ্ট্র সংক্রমণের হিসেবে শীর্ষে রয়েছে। যুক্তরাষ্ট্রে মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা 20 লক্ষ, ব্রাজিলে এই সংখ্যা 8 লক্ষেরও বেশি এবং রাশিয়ায় 5,10,000 লোক সংক্রমিত হয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি জীব প্রযুক্তি কোম্পানি জানিয়েছে তারা আগামী মাসে করোনা ভাইরাসের সম্ভাব্য টিকার পরীক্ষার কাজ শুরু করবে। মডার্না নামের এই প্রতিষ্ঠানটি কোভিড-19 টিকা আবিষ্কারের জন্য যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের সঙ্গে কাজ করছে। কোম্পানিটি বৃহস্পতিবার জানিয়েছে যে তারা 30,000 স্বেচ্ছাসেবীকে নিয়ে এই পরীক্ষার কাজ শুরু করবে। চীনের আরেকটি জীব প্রযুক্তি প্রতিষ্ঠানও আগামী মাসে ব্রাজিলে প্রায় 9,000 স্বেচ্ছাসেবীর ওপর এই টিকা পরীক্ষা করার কথা জানিয়েছে। ট্রাম্প প্রশাসনও এ ব্যাপারে বেসরকারি গবেষণাগারগুলোর সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এমন কোন নিশ্চয়তা নেই যে টিকার কাজ করবে, বড় জোর কয়েক মাসের জন্য তা কাজ করতেও পারে। এদিকে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় বলছে যে এর অর্থনৈতিক প্রক্রিয়ার কারণে বিশ্বের প্রায় 40 কোটি লোক কোনো মতে দিনে $1.90 কিংবা তারও কম আয় করতে পারবে, যা চরম দারিদ্রের সংজ্ঞায় পড়ে। এ সপ্তাহে বিশ্বব্যাংকের আরেকটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে এই সংখ্যা 7 কোটি থেকে 10 কোটি হতে পারে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে দক্ষিণ এশিয়া বিশেষত ভারতে চরম দারিদ্র দেখা দিতে পারে, আফ্রিকার সাহারা মরুভূমির দক্ষিণাঞ্চলের মতোই। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে যুক্তরাষ্ট্রের সংক্রামক ব্যাধি বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টনি ফাউচি বলেছেন সংস্থাটির নিখুঁত নয় কিন্তু বিশ্বের প্রয়োজন আছে এই সংস্থার। কানাডা ব্রডকাস্টিং কর্পোরেশনকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ফাউচি বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু ভুল পদক্ষেপ নিয়েছে কিন্তু তারা অনেক ভালো কাজও করেছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা 20 লক্ষ ছাড়িয়ে যাবার পর ডক্টর ফাউচি বলছেন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা এই সংক্রমণ থামাতে পারে যদি ব্যাপকভাবে রোগ নির্ণায়ক পরীক্ষা করা সম্ভব হয়। আপনারা এই বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে নতুন এই করোনা ভাইরাসের সংক্রমণের হার গোটা আফ্রিকায় বেড়েই চলেছে। গতকাল সংস্থাটি সতর্ক করে দেয় যে প্রথম 1 লক্ষ সংক্রমণ ঘটেছিল 98 দিনে, এখন মাত্র 19 দিনে সেই সংখ্যা 2 লক্ষে পৌঁছেছে। দক্ষিণ আফ্রিকায় এই রোগ সংক্রমণের হার ওই মহাদেশে সর্বোচ্চ। গত রাতেই দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রক করোনা ভাইরাসে আরো 74 জনের মৃত্যুর খবর জানায়। 24 ঘন্টায় সেখানে সংক্রমিত হন 3,157 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে দক্ষিণ আফ্রিকা হচ্ছে সেই মহাদেশ, সে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ, যেখানে ওই মহাদেশের 25% লোকই করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় 58,000-এর বেশি লোক কোভিড-19 সংক্রমিত হয়েছেন, মারা গেছেন 1,200-এরও বেশি লোক। কাবুলের একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণ ঘটলে কমপক্ষে 4 জন নিহত এবং বহু লোক আহত হয়েছে বলে আজ আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে যে শেরশাহ সুরি মসজিদে বিস্ফোরক রাখা হয়েছিল এবং ঠিক জুমার নামাজের সময় তা বিস্ফোরিত হয়। তারা বলছেন পশ্চিম কাবুলের ওই মসজিদের মোল্লাও নিহতদের মধ্যে ছিলেন। কোনো গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে যুক্তরাষ্ট্র, আফগান সরকার ও বিদ্রোহী তালিবানের মধ্যে 18 বছর ধরে চলে আসা এই লড়াই অবসানের লক্ষ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করার চেষ্টা করছে। ওই দেশে কথিত ইসলামিক স্টেট রয়েছে এবং সাম্প্রতিক মাসগুলোতে কাবুলে বড় রকমের আক্রমণ তারাই চালিয়েছে। চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে 2 সপ্তাহ আগে পাশ করা নতুন জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগ করার লক্ষ্যে চীনের পরিকল্পনার বিরুদ্ধে আজ হংকং এর একটি বিপণী কেন্দ্রে প্রতিবাদকারীরা সমবেত হয়। করোনা ভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ মেনেই প্রতিবাদকারীরা স্লোগান দেয় এবং পোস্টার বহন করে, যাতে লেখা ছিল হংকংকে মুক্ত করো, এটাই আমাদের সময়কার বিপ্লব। একটি ব্যানারে SOS লেখা ছিল, অন্যটিতে হংকং এর জনগণকে সাহায্য করতে যুক্তরাষ্ট্রকে সৈন্য পাঠাতে আহ্বান জানানো হয় এবং আরেকটিতে হংকং এর স্বাধীনতা দাবি করা হয়। অনুমান করা হচ্ছে যে চীন এই নতুন নিরাপত্তা আইন গ্রীষ্মের শেষ নাগাদ আরোপ করতে পারে, এমনকি এর আগেও। সমালোচকরা বলছেন এর ফলে সেই যৌথ ঘোষণাকে খর্ব করা হবে যার আওতায় 1997 সালে এক রাষ্ট্র দুই পদ্ধতি এই কাঠামোর ভেতর সাবেক এই ব্রিটিশ উপনিবেশটিকে চীনের কাছে হস্তান্তর করা হয়। গত মাসেই এই নতুন নিরাপত্তা আইন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনার বিষয় হয়। উভয়ই বলে এটি ওই ঘোষণার বেপরোয়া লঙ্ঘন এবং ওই শহরটির স্বায়ত্তশাসন, আইনের শাসন ও মৌলিক স্বাধীনতার পরিপন্থী। এদিকে আজই হংকং পুলিশ আরো 9 জন গণতন্ত্রপন্থী সক্রিয়বাদীকে জানিয়েছে যে তিয়েনমান চত্বরে সামরিক অভিযানের বার্ষিকী পালনের জন্য গত সপ্তাহে যে তারা সমবেত হয়ে জনগণকে উস্কানি দিয়েছিল তার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হলো।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা সংবাদদাতা আমির খসরু তার বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন,
বাংলাদেশে গত 24 ঘন্টায় এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত এবং সবচেয়ে বেশি সংখ্যক করোনা রোগী মারা গেছেন। ওই 24 ঘন্টার সময় 46 জনের মৃত্যু হয়েছে, আর এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 1095 জন, আর করোনায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3471 জনের, মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 81523 জনের। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে নতুন মৃত্যুর বিশ্ব তালিকায় বাংলাদেশ 5ম স্থানে এবং আক্রান্তের তালিকায় বাংলাদেশ 4র্থ স্থানে উঠে এসেছে। বর্তমানে প্রতিদিনই বাংলাদেশে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণ সম্পর্কে ভয়েস অব আমেরিকাকে জানিয়েছেন সরকারি সংস্থা রোগতত্ত্ব এবং গবেষণা সংস্থা IEDCR এর উপদেষ্টা এবং সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোস্তাক হোসেন।
10ই মে থেকে একটা শিথিলতার ভাব দেখা যাচ্ছে, ঈদকে কেন্দ্র করে মানুষের সমাগম, সমাবেশের দ্বারা খুলে দেওয়া, ব্যাপক ভাবে সামাজিক মেলামেশা হয়েছে। সমাজের যারা প্রান্তিক মানুষ তাদের জীবন জীবিকার প্রয়োজনে তারা প্রতিদিনই তারা বেরিয়েছে। মানুষের ভিতরে প্রথমে যে একটা উদ্বেগ ছিল, সতর্ক ছিল, সেই কারণে দীর্ঘ সময় পার হওয়ার পরে রোগের সংক্রমণ অনেক বাড়ার পরেও মানুষের সেই উদ্বেগ উৎকণ্ঠা তা অনেকখানি হালকা হয়ে গেছে, ফলে মানুষ আরো বেশি অসতর্ক হয়েছে, তাদের মধ্যে মেলামেশা বেড়েছে, কাজে সংক্রমণটা এখন সর্বোচ্চ পর্যায়ে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু এখন অনেক বেশি।
বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য মতে বাংলাদেশ এই অঞ্চলে করোনা সংক্রমণ এবং মৃত্যুর দিক বিবেচনায় 3য় স্থানের দেশ, আর পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে থাকা অবস্থানে। এদিকে করোনায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের একজন সহকারী অধ্যাপক মারা গেছেন। করোনা শনাক্ত হয় তীব্র আতঙ্কে রাজবাড়ী জেলায় একজন করোনা শনাক্ত রোগী ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আমি সামি আহমেদ। আমরা ওয়াশিংটন স্টুডিও থেকে রোহিঙ্গা লাইফলাইন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই সোমবার থেকে শুক্রবার ওয়াশিংটন সময় সকাল 7:30 বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30। শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9350 কিলোহার্টজ, মিডিয়াম ওয়েভ 25 মিটার ব্যান্ডে 11700 কিলোহার্টজ এবং 12030 কিলোহার্টজে। এ অনুষ্ঠান পুনঃপ্রচার হয় বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় মিডিয়াম ওয়েভে 190 মিটার ব্যান্ড 1575 কিলোহার্টজে।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।
বাংলাদেশের 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন মহল। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল জাতীয় সংসদে 2020-21 অর্থ বছরের জন্য 5,068 কোটি টাকার যে বাজেট ঘোষণা করেছেন তাকে করোনাকালে দেশের অর্থনীতির সকল খাতের চাকাকে সচল রাখার একটি কার্যকর পদক্ষেপ বলে শুক্রবার মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি বলেন,
পরিবর্তিত পরিস্থিতিকে সুনির্দিষ্ট করে বলা সম্ভব নয়। আমাদের জাতীয় আয় নির্দিষ্ট থাকবে, সার্বিক পরিস্থিতি বিবেচনা তা পরিবর্তনও হতে পারে, যে কারণে এটিকে একটি ফ্লেক্সিবল ডকুমেন্ট হিসেবে।
প্রস্তাবিত বাজেটকে ব্যবসা বান্ধব অন্তর্ভুক্তিমূলক বাজেট হিসেবে দেখছে দেশের ব্যবসায়ী মহলের একাংশ। তাদের মতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ অর্থপাচারের প্রবণতা কমাবে। তবে পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ বাজেটকে ইতিবাচক বললেও উৎসকর না বাড়ানো এবং নগদ প্রণোদনায় কর অব্যাহতি চেয়েছে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি জাসদ সহ অন্যান্য রাজনৈতিক দল করোনাকালে তাদের ভাষায় অবাস্তব এবং অবাস্তবায়নযোগ্য এই বাজেট প্রস্তাবে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি বলে জানিয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি তার প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছে, প্রস্তাবিত বাজেটের 99% মানুষের স্বার্থবিরোধী, গতানুগতিক ও আমলাতান্ত্রিক। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও অর্থনীতিবিদ ডক্টর মির্জা মোহাম্মদ আজিজুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেছেন, বাজেটে যেসব লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নযোগ্য নয় বলে তিনি মনে করেন। এটি একটি আশান্বিত বাজেট হলেও তা বাস্তবায়ন দুরূহ হবে বলে মন্তব্য করেন তিনি। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি এক অনলাইন ব্রিফিং এ সদ্য ঘোষিত এই বাজেটকে গতানুগতিক বলে আখ্যায়িত করে বলেছে, করোনার ক্ষয়ক্ষতি লাঘব ও অর্থনৈতিক পুনরুদ্ধারে যে ধরনের ইনোভেটিভ বাজেট দরকার ছিল সেটি হয়নি। করোনাকালে সরকার গুরুত্বপূর্ণ খাত হিসেবে স্বাস্থ্যখাতকে বিবেচনা করতে পারেনি বলে উল্লেখ করে সিপিডি বলেছে, এবারের বাজেটে অনেক পরিকল্পনাই করা হয়েছে যেগুলো বাস্তবায়নযোগ্য নয়। দক্ষিণাঞ্চলের ঘূর্ণিঝড় আম্পানের ক্ষয়ক্ষতির উল্লেখ করে অর্থনীতিবিদরা বলেছেন, বাজেটে এই বিষয়টিকে কোনো গুরুত্বই দেওয়া হয় নাই। বাজেট ঘোষণার পর বৃহস্পতিবার মধ্যরাত থেকেই সরকারের নির্দেশে মোবাইল সেবায় বর্তমান 10% থেকে 15% বাড়তি হারে সম্পূরক শুল্ক কাটা শুরু করেছে দেশের মোবাইল ফোন অপারেটরগুলো। এর প্রতিবাদ করে গ্রাহকরা বলেছেন, এর ফলে সাধারণ মানুষ দুর্দশায় পড়বে। তারা বলেন,
ঢাকা থেকে নাসরিন হুদা বিথি তার রিপোর্টে জানাচ্ছেন,
2019-20 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপন করছি।
বৃহস্পতিবার 2020-2021 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আজ শুক্রবার ভার্চুয়াল মিডিয়ায় সাংবাদিক সম্মেলন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
এই বাজেটটা আমরা করেছি একটা ফ্লেক্সিবল বাজেট। আমরা যখন আমরা আমাদের সক্ষমতা আমরা বিবেচনা করেছি, আমাদের যে সমস্ত জায়গাগুলো এখন রয়ে গেছে আনএক্সপ্লয়েটেড, সেগুলো এক্সপ্লয়েট করার জন্য আমরা চেষ্টা করবো। সুতরাং সেখান থেকে আমাদের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে, সেইগুলোকে বিবেচনায় নিয়েই আমরা বাজেটটা সাজিয়েছি। জনগণের কাছে যে কমিটমেন্ট যেটা আছে সেটা আমরা সত্যিকারে বাস্তবায়ন করতে পারবো।
প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ জনগণের প্রত্যাশা,
বাজেটে স্বাস্থ্য খাতে যদি আর একটু বরাদ্দ ভালো দিত সরকার তাহলে সেটা বাজেটে ভালো হতো। এবার
আসলে পণ্যের দাম বাড়া তো সাধারণ মানুষের জন্য এটা খুবই মানে কষ্টকর, তো মানে বাজেটটা মানে সাধ্যের ভিতরে থাকাই ভালো।
এদিকে অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন,
এক ধরনের স্বাভাবিক সময়কালের বাজেট দেবার চেষ্টা রয়েছে, যেটি আসলে এরকম একটি অস্বাভাবিক পরিস্থিতিতে কাম্য ছিল না। বরঞ্চ এই সময়কালে প্রয়োজন ছিল যে স্বাস্থ্যগত ঝুঁকিকে কীভাবে নিয়ন্ত্রণের জন্য বাজেট বরাদ্দ হয় এবং স্বাস্থ্যগত ঝুঁকি কমিয়ে এনে ইকোনমিক রিকভারির দিকে কীভাবে যাওয়া যায় সেরকম একটি দিক নির্দেশনামূলক পদক্ষেপ বাজেটে প্রয়োজন ছিল।
প্রস্তাবিত বাজেটে জিডিপির অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 8.2%। বাজেট ব্যয়ের জন্য মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,82,16 কোটি টাকা।
5,68,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী, এতে 1,90,000 কোটি টাকা ঘাটতি রয়েছে। এবারের বাজেটে কমতে পারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, বাড়তে পারে বিদেশি পণ্য, মোবাইল ও বিড়ি সিগারেটের দাম। কালো টাকা বিনিয়োগ করা যাবে আবাসন ও পুঁজিবাজারে। করোনা মোকাবেলায় অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তা পূরণে বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
করোনা ভাইরাস সংক্রমণ দ্রুত হারে বেড়ে চলেছে, ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা ভীতি। পৃথিবীর কোনায় কোনায় সবার মুখে আজ আতঙ্ক, কখন কি হয়। তবে অনেকেই আবার আরোপিত নিষেধাজ্ঞা মানছেন না, এটা কি বাঞ্ছনীয়? আসুন না সবাই মিলে আজ এই মুহূর্ত থেকে নিষেধাজ্ঞাগুলো পালন করি। বিদেশ থেকে যারা ফিরছেন অবশ্যই 14 দিনের কোয়ারেন্টিন মেনে চলুন। নিকট আত্মীয় পরিজন থেকে অন্তত 14 দিন দূরে থাকুন। বন্ধু বান্ধবদের সঙ্গ পরিহার করুন, মাত্র কটাই তো দিন, আসুন না সকলেই মিলে একটু ধৈর্য ধরি। অন্তত 5 থেকে 6 ফিট দূরত্ব রেখে কথা বলুন। কারুর কাশি বা হাঁচি হলে অবশ্যই নিচু হয়ে টিস্যু দিয়ে মুখ ঢাকুন। বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত ধোবার চর্চা শুরু করুন। অকারণে নাকে মুখে হাত দেবেন না। মাস্ক পরলে ভালো হয়, তবে তা না হলে মাফলার বা রুমাল দিয়েও মুখ ঢাকতে পারেন। এটা সাময়িক, তবে সাময়িক সময়টাই কিন্তু ভয়ঙ্কর। আসুন না আজ থেকেই সবাই মিলে আমরা চেষ্টা শুরু করি।
কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
বর্ণবিদ্বেষের শিকার হয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু, যাকে হত্যা বলে অভিহিত করা হয়েছে, তাতে সারা আমেরিকা তোলপাড়। প্রতিবাদের বন্যায় ভেসে গিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্য, আর সেই সঙ্গে সারা পৃথিবীতে ধ্বনিত হয়েছে ধিক্কার। এইরকম একটা অবস্থায় ভারতে পশ্চিমবঙ্গের বর্ধমানে পুরসভার সরকারি অনুদান পাওয়া একটি মেয়েদের স্কুলে ঠিক একই রকম বর্ণবিদ্বেষের পরিচয় পাওয়া গেল প্রাথমিকেরও আগের শ্রেণীর একটি পাঠ্য বইয়ে। তবে সরকারিভাবে জানানো হয়েছে ওটি পাঠ্য বই নয়, বর্ণ পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্কুলের নিজস্ব পছন্দের একটি বই। বইটিতে ইংরেজি অক্ষরের সঙ্গে পরিচয় করাতে গিয়ে লেখা হয়েছে আগলি অর্থাৎ কুৎসিত, তার উপরে ছবি দেওয়া হয়েছে একটি কৃষ্ণাঙ্গ ছেলের। এই বইটি দেখা মাত্র স্কুলের অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। বেশ কিছু অভিভাবক স্কুলের প্রধান শিক্ষিকার কৈফিয়ত তলব করেন। তারা জানতে চান ছোট ছোট শিশুদের যে বই পড়ানো হবে, যাতে ইংরেজি বর্ণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে, সেখানে তাদের কোমল মনে প্রথম থেকেই কালো মানে কুৎসিত এই ধারণাটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা কেন। এই ব্যাপারটি গতকাল ক্রমশ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সর্বত্র ছড়িয়ে পড়ে এবং তা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কানে যায়। ব্যাপারটা শোনার পর গতকালই সন্ধ্যাবেলায় পার্থবাবু তাঁর নাকতলার বাড়িতে একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন পশ্চিমবঙ্গ সরকার এই ধরনের বর্ণবিদ্বেষী মনোভাব কখনোই সমর্থন করে না, পাঠ্যবই হিসেবে এটি অনুমোদিত নয় এবং এটি সরকারি ছাপাখানায় ছাপাও হয়নি। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুলের কর্তৃপক্ষ বইটি পছন্দ করেছেন নিচু ক্লাসে পড়ানোর জন্য। তাদের কৈফিয়ত চাওয়া হয়েছে কেন তারা এই কাজ করেছেন জানতে এবং আপাতত তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের কোনো স্কুলে যাতে এই বই পড়ানো না হয় তারও নির্দেশ দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। পার্থবাবু জানিয়েছেন স্কুলের 2 শিক্ষিকা শ্রাবণী মল্লিক ও বর্ণালী রায়কে এই ঘটনার প্রেক্ষিতে সাসপেন্ড করা হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই আক্রান্তের সংখ্যা 4,500 পৌঁছেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে শতাধিক। বাড়ছে শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। কোভিডের পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের নিয়ে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কর্মকর্তাদের। টিল ধারণের ঠাঁই নেই হাসপাতালে, নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, আইসিইউ সহ ভেন্টিলেশন সুবিধা। এই অবস্থায় চট্টগ্রামের হালি শহরে একদল তরুণ এগিয়ে এসেছে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায়। গড়ে তুলেছে 100 শয্যার আইসোলেশন সেন্টার, যেখানে থাকবে রোগীদের জন্য সকল সুযোগ সুবিধা।
চট্টগ্রামের স্বাস্থ্যসেবা ভঙ্গুর অবস্থা। সবাই যখন করোনার আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে পর দিকে দিকে মানুষ মারা যাচ্ছে, তখনই আমরা কিছু যুবক একত্রিত হয়েছি চট্টগ্রামের প্রতি, মানবতার প্রতি কিছু করার জন্য।
কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্যই নাই, আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে উদ্যোগ নিয়েছি। উদ্যোগ নিয়ে শুধুমাত্র মানব সেবায় ব্রতী হয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমাদের কোনো ধরনের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নাই।
রোগীদের জন্য থাকবে অক্সিজেন, তারপর বিভিন্ন ইকুইপমেন্টস, সাপোর্ট, যত রকম সেবা আছে করোনা রোগীকে সেবা দিয়ে পরিচর্যা করে ভালো করার জন্য যত সেবা দরকার সব এখানে থাকবে।
এখানে কোনো রোগী যাতে মানে অক্সিজেনের অভাবে যাতে এই করোনা ভাইরাসের কারণে যাতে মৃত্যু না হয় সেদিকে আমাদের লক্ষ্য হচ্ছে সেখানে।
সামাজিক দায়বদ্ধতা থেকে আইসোলেশন সেন্টারটি গড়ে তোলার কথা জানান উদ্যোক্তারা। এতে সাধারণ মানুষের সহায়তা করছে বলেও জানান তারা।
করেছে আমাদের যে বন্ধু বান্ধব, আমরা একটা ফেসবুক একটা গ্রুপ করে আমাদের কিছু সমসাময়িক বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাইদেরকে নিয়ে আলাপ করেছি। সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা যেভাবে পারি। হ্যাঁ, আপনি ইতিমধ্যে দেখেছেন আমাদের অনেকগুলো বিষয় এখানে চলে এসে, অক্সিজেনগুলো আসার পথে ব্যাটগুলো চলে এসে, ডাক্তারের সাথে কথা হয়েছে।
আমরা যখন কাজে নেমেছি তখন আমাদের সাথে মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, মূলত এই আশা নিয়েই আমরা আজকে কাজ করছি এবং আশা করছি যে সারা বাংলাদেশ এইভাবে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে।
প্রতিদিনে বাড়ছে কোভিড 19 আক্রান্ত রোগীর সংখ্যা। বিশাল এই রোগী নিয়ে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। আর এই অবস্থায় একদল স্বপ্নবাস তরুণ চট্টগ্রামে প্রতিষ্ঠা করেছেন বেসরকারি এই আইসোলেশন সেন্টার। সমাজের বৃত্তবান্ধের এই ধরনের আইসোলেশন সেন্টার গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে আসার কথা বলছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আর টিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
আমার সঙ্গে যুক্ত হয়েছেন মেরিল্যান্ডেরই আর এক প্রান্ত থেকে সাদিয়া আহমেদ। সাদিয়া আহমেদ সমাজকর্মী এবং মূল ধারার আমেরিকান রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট। তার সঙ্গে আমরা কথা বলবো যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে, করোনা ভাইরাস এবং সেই সঙ্গে যে চলমান প্রতিবাদ সমাবেশ হচ্ছে রাজ্যে রাজ্যে তা নিয়ে। আমরা জানি যুক্তরাষ্ট্রের প্রায় 400 বছরের ইতিহাসে বিভিন্ন সময়ে এই মেল্টিং পট সংস্কৃতির দেশটিতে নানান সমস্যার উদ্ভব ঘটেছে, কিন্তু এরকম বিবিধ সংকট বোধহয় আর কখনো অন্তত আমার স্মরণে আসে না ঘটেছে বলে। তো একদিকে যেমন করোনা ভাইরাস 20 লক্ষ সংক্রমণের মাত্রা ছাড়িয়ে গেছে, 20টি রাজ্যে আবার নতুন করে এই সংকট চারিয়ে উঠছে আরো প্রকটভাবে, সেই একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এক উপকূল থেকে আর এক উপকূল পর্যন্ত প্রতিবাদ সমাবেশ মুখর হয়ে উঠছে, ফুসে উঠছে ঠিক বলবো না, শান্তিপূর্ণভাবে উত্তাল হয়ে উঠছে। এর আগেও এই ধরনের বর্ণ বৈষম্য বিরোধী প্রতিবাদ সমাবেশ হয়েছে, কিন্তু ঠিক এই রকম ভাবে করোনা ভাইরাসের মতো নভেল অভিনবভাবে হয়নি। অভিনব এই জন্য বলছি যে এর আগে বর্ণ বৈষম্য বিরোধী প্রতিবাদ হয়েছে কালো সাদার মধ্যে, কিন্তু এবারে সম্ভবত সব ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গোত্রের মানুষ এই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন, যোগ দিচ্ছেন। সাদিয়া আহমেদ, আমি দেখেছি আপনি নিজেও এই প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছেন। ঠিক এই রকম প্রতিবাদ সমাবেশ এরকম ভাবে এত মুখর হয়ে উঠল কেন, কি মনে হয় আপনার?
আমার মনে হচ্ছে যে ইভেন এই যে আপনি এতক্ষণ বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্যটা এটা এসে জন্মলগ্ন থেকেই ছিল এবং এখনো আছে, কিন্তু এবারের ঘটনাটা একটু ভিন্ন। কারণ এবার এই যে জর্জ ফ্লয়েডকে যেভাবে পুলিশ অমানবিকভাবে তার গলা চেপে ধরে আট মিনিট শ্বাসরুদ্ধ করে 8 মিনিট 46 সেকেন্ড চেপে ধরেছে, যে কারণে তার মৃত্যু হয়েছে, এবং এটাই গণমাধ্যমের এর কারণেই সবাই নিজের চোখে দেখেছে, মনে হচ্ছে যে আমাদের চোখের সামনেই ঘটনাটা ঘটেছে।
তো এটা বলে আমরা শুনেছি
এটা, এবং এটা মানুষের বিবেককে খুব ভীষণ ভাবে নাড়া দিয়েছে। এবং তার আর কিছুদিন ধরেই যে এর আগেও একটা ঘটনা ঘটেছিল, যেমন লুইভিলে ব্রিয়ানা টেইলরকে বাসায় ঢুকে পুলিশ হত্যা করেছে, কিন্তু তার কোনো ক্যামেরার ফুটেজ না থাকায় ওটা আমরা নিজেদের চোখে দেখিনি। তো যার জন্য মানুষের ভিতরে অতটা প্রতিক্রিয়াটা হয়নি, কিন্তু এবারে মানুষে ভেবেছে যে আর না, এবার আমাদেরকে বেরিয়ে আসতেই হবে। এবং সমাজের একটা সচেতন নাগরিক হিসেবে তার সব আমরা মনে করছি যে আমাদের সবারই একটা দায়িত্ব আছে সমাজ পরিবর্তনে। তো আমার এই কারণেই এবারের এই বিক্ষোভটা এত বেশি মানুষকে নাড়া দিয়েছে, এবং সবাই সব ধর্মের সব জাতের সব বয়সের লোক রাস্তায় নেমে গেছে এই প্রতিবাদে।
জি, আমরা দেখেছি যে এই প্রতিবাদ সমাবেশ প্রায় দু সপ্তাহ হয়ে গেল, দু সপ্তাহের বেশি হতে চলেছে এখন। তো প্রথম দিকে প্রথম দু তিন দিন একটু কিছু লুটপাট ইত্যাদির ঘটনা ঘটেছে বলে আমরা দেখেছি টেলিভিশনের পর্দায়, শুনেছি রেডিওতে, কিন্তু তারপর মোটামুটিভাবে শান্তিপূর্ণভাবেই এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এক প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রের অপর প্রান্ত অবধি। এবং তাতে আমরা নানান বর্ণের মুখ দেখতে পাচ্ছি, সাদা, কালো, বাদামি, হলুদ, সব ধরনের মানুষ এতে যোগ দিচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে যে যারা সংখ্যা লঘু সম্প্রদায় তারা কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠছেন বর্তমান পরিস্থিতিতে, যে এই বর্ণবাদ যদি চালিয়ে ওঠে তাহলে এই অভিবাসীদের দেশ যুক্তরাষ্ট্র, মেল্টিং পট সংস্কৃতির দেশ, নানান বর্ণের নকশী কাঁথার সংস্কৃতির দেশ, এই দেশে বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের মানুষ এসে জমায়েত হয়েছে, কেউই এদেশের আদি অকৃত্রিম মানুষ বা বাসিন্দা দাবি করতে পারে না, সবাই এদেশে অভিবাসী, কেউ এক প্রজন্ম, কেউ দু প্রজন্ম, কেউ তিন প্রজন্ম বা তারও বেশি সময় ধরে সবাই অভিবাসী। এ দেশে আমরা যারা আছি, আমরা যারা দেশের নাগরিক, এ দেশ আমাদের সবার দেশ, এ দেশের মাটির প্রতি আমাদের সবার অকৃত্রিম ভালোবাসা আছে, আকর্ষণ আছে, এবং আমরা এদেশকে ভালোবাসি, এ দেশ আমাদের দেশ। তো এই কথাটা বোঝানোর জন্যই এই প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ যোগ দিচ্ছেন, এবং আপনিও যোগ দিয়েছেন, তাই কি না? এটা অনেকটাই বিবেকের তাড়নায় যোগ দিচ্ছেন মানুষ, আপনি কি মনে করেন?
আমিও সেটা মনে করি, একটা বিবেকের তাড়না, এবং তা এবং আমাদের আমাদের একজন সচেতন নাগরিক হিসাবে আমাদের সবারই দায়িত্ব আছে। এবং আমরা দেখছি যে এই যে বিশেষ করে যে কৃষ্ণাঙ্গদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে এই যে অন্যায় অবিচার, অনেক বহু বছর ধরে এটা চলছে, বিশেষ করে পুলিশ বিভাগের ভিতরে। এবং এবার এই ঘটনাটা, জর্জ ফ্লয়েডের এই ঘটনাটা মানুষকে এত ভাবে নাড়া দিয়েছে, সবাই ভেবেছে এটাই একমাত্র আমাদের এখন একটা সুযোগ এসেছে, এখন যদি আমরা কিছু একটা করতে না পারি তাহলে এই পরিবর্তন আর মার্কিন যুক্তরাষ্ট্রে কখনোই হবে না। তাছাড়া এই যে আরো একটা প্রভাব, আর একটা প্রধান কারণ হলো যে আমরা হোয়াইট হাউসের যে একটা বিমাতা সুলভ আচরণ আমরা দেখতে পাচ্ছি, এই যে কৃষ্ণাঙ্গ এবং অন্য মানে শ্বেতাঙ্গদের ছাড়া অন্য জাতির অন্য বর্ণের প্রতি, এবং এটাও একটা কারণ আমি মনে করি যে একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া এই যে কোভিড-19 যে মহামারীতে অনেক কৃষ্ণাঙ্গরা ইতিমধ্যে মারা গেছে, তো আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণাঙ্গরা অনেক সব সময় তারা অবহেলিত এবং তারা বিভিন্নভাবে তাদের উপর থেকেই সব কিছু হচ্ছে এবং অন্য জাতির থেকে। তো যে কারণে এবং এবার কৃষ্ণাঙ্গদের সাথে অন্য জাতিরাও এক হয়ে সবাই বিক্ষোভ করছে যে সমাজের একটা পরিবর্তন আনার জন্য, বিশেষ করে পুলিশ বিভাগের একটা একটা পরিবর্তন সবাই চাচ্ছে যে একটা রিফর্ম হোক, একটা একটা মানবিক পরিবর্তন আসুক পুলিশ বিভাগে, এবং তারা এভাবে অন্যায়ভাবে আর নিরীহ মানুষকে যেন হত্যা করতে না পারে।
জি, আমরা দেখেছি যে এবারকার এই প্রতিবাদ সমাবেশ, এই প্রতিবাদ মিছিল শোভাযাত্রার আগে ব্ল্যাক লাইভস ম্যাটার বলে একটা স্লোগান বেশ চালু ছিল। এবারেও প্রথম দিক থেকে এই স্লোগানটা ব্ল্যাক লাইভস ম্যাটার বেশ চালু ছিল, কিন্তু ইদানিং আবার শোনা যাচ্ছে যে না, ব্ল্যাক লাইভস না, অল লাইভস ম্যাটার, এনি লাইফ ম্যাটার্স। এই যে প্রতিবাদ, এই এই যে দাবি, এটা সোচ্চার হয়ে উঠছে, এবং তাতে করে সব ধরনের মানুষ, সব বর্ণের মানুষ, যারা আমরা অভিবাসী হয়ে একদিন এদেশে এসেছিলাম, এখন আমরা এদেশকে ভালোবাসি, এদেশকে নিজের দেশ বলে মনে করি, আমাদের সমান অধিকার আছে বলে আমরা মনে করি, তারা সোচ্চার হয়ে উঠছে। এবং বলা হচ্ছে যে এই সোচ্চার হয়ে ওঠা দরকার ছিল, এই জন্যে দরকার ছিল যে ভবিষ্যতের জন্যে, আগামী প্রজন্মের জন্যে এটা জানা দরকার যে এটা অভিবাসীদের দেশ, এটা সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষের দেশ, এই প্রতিষ্ঠা করার সময় হয়ে গেছে এখন। কি বলবেন আপনি?
জি, আমিও সেটা মনে করি, কারণ আপনি 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 দেখেছেন যে এই যে কিছুদিন ধরে যে শুধু কৃষ্ণাঙ্গ শুধু না, যারা হিসপ্যানিক এবং তাদের উপরে আমাদের বর্তমান সরকার যেভাবে অবিচার করছে, মানে যারা ইমিগ্রেন্টরা যারা এদেশে আসছে তাদেরকে যেভাবে ছেলে মেয়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বাবা মার কাছ থেকে আলাদা করেছে, এবং এবং কৃষ্ণাঙ্গদের পুলিশরা যেভাবে হত্যা করছে, এই যে বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো অনেকদিন থেকেই মানুষ এগুলো দেখছে এবং মানুষের ভিতরে তারা খুবই বিক্ষুব্ধ ছিল, এবং এই জর্জ ফ্লয়েডের মৃত্যুর কারণে একটা পথ খুঁজে পেয়েছে মানুষের বিক্ষোভ প্রকাশ করার এবং তাদের ক্ষোভ প্রকাশ করার, এবং সেই কারণেই এখন সবাই রাস্তায় নেমেছে, কারণ ভেবেছে যে এর মাধ্যমেই যদি একটা পরিবর্তন আনা যায়।
জি, আপনার সঙ্গে আমরাও কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে এই দেশের ফাউন্ডিং ফাদাররা যে সংবিধান রচনা করে গেছেন, সংবিধানে মানুষের যে অধিকারের কথা বলে গিয়েছেন, সেই অধিকারের প্রতি ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করছি আমরা, এবং প্রত্যাশা করছি যে আগামী দিনগুলোতে এ দেশে সকল মানুষের সমান অধিকারের যে নীতি তা সুপ্রতিষ্ঠিত হবে, এবং কোনো মানুষই তার বর্ণের কারণে বা তার ধর্মের কারণে অথবা তার গোষ্ঠীগত বন্ধনের কারণে নিগৃহীত হবে এই রকম আমরা দেখব না, এই প্রত্যাশার মধ্যে দিয়ে আপনাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সালাম, নমস্কার, শুভরাত্রি।
আপনাকেও অনেক ধন্যবাদ।
নিউইয়র্কের খবরাখবর জানিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন সংবাদদাতা আকবর হায়দার কিরণ।
ডক্টর সুরাইয়া জাহান, আপনাকে স্বাগতম জানাচ্ছি ভয়েস অব আমেরিকার এই অনুষ্ঠানে। আজকে আমাদের যে কথাবার্তা বলবো সেটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রে বিশেষ করে নিউ ইয়র্কে আপনি একজন চিকিৎসক হিসাবে বহুদিন ধরে দায়িত্ব পালন করছেন, এবং করোনা ভাইরাস এই যে বিশাল একটা ঘটনা হচ্ছে আমাদের সারা পৃথিবীতে এবং যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি নিউ ইয়র্কে করোনার ভাইরাস আতঙ্ক এবং এখানে সবচেয়ে বেশি মানুষ এফেক্টেড হচ্ছে আর কি।
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আমাকে এই অনুষ্ঠানে আনার জন্য। আর আমার যে অভিজ্ঞতা সেটা থেকে আমি অ্যাকচুয়ালি আমার পরিচয় হলো আমি হসপিটালের ইনফেকশন কন্ট্রোল ডিপার্টমেন্টে লিঙ্কন হসপিটাল, একটা অ্যাকিউট কেয়ার হসপিটাল ব্রঙ্কসে নিউ ইয়র্ক সিটিতে, সেটার ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট ডাইরেক্টর। সো এখানে আমি 8 বছর ধরে কাজ করছি, তবে করোনাটা অবশ্যই সবার জন্য একটা নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছিল। সো এখন যদি আমি চিন্তা করি আজ থেকে 3-4 মাস আগে যখন আমাদের শুরু হলো এখানে, তার আগে একদম যখন চায়নাতে ছিল তখন আমি বলবো যে আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে এটুক বলতে পারি যে কোনো দেশই লেসন লার্ন বলে যেটা, একটা একজনের থেকে আরেকজনের যে শিক্ষা নেওয়া, এই শিক্ষা নেওয়াটা কোনো দেশই ঠিক মতো নিতে পারেনি। যখন চায়নাতে প্রথম শুরু হয়েছিল তখন আমরা জেনেছি যে আসছে চায়নাতে, এভাবে এটার বিস্তার হচ্ছে এবং এই রোগটা খুবই ভয়ঙ্কর, কিন্তু আমরা তখন নিউ ইয়র্কে যখন ছিলাম তখন আমরা এটাকে আমাদের যে এখান থেকে যারা আমরা সায়েন্টিস্ট বা আমাদের যে ডাক্তার তার ইনফেকশন কন্ট্রোল যারা মেনটেন করে তারা কিন্তু ধরে নিয়েছিল যে এটার কতটা ভয়াবহতা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে যারা ডিসিশন মেক করবে, হ্যাঁ, যে পলিটিক্যাল যারা লিডাররা তারা কিন্তু ডিসিশন মেকিংটা ডিলেট করেছিল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দেখা গেল কি যে এই চায়না থেকে আমরা যখন দেখলাম তখন ওইটা ভয়াবহতাটা আমরা ঠিক মতো কন্টেইন করতে পারি নাই, এই যে ফ্লাইট গুলা বন্ধ করতে পারলাম না, কিন্তু চায়না থেকে না এসে অন্য দিক থেকে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমাদের দেশে চলে আসলো, এবং যখন চলে আসলো তখন আমরা অ্যাক্টিভলি পেশেন্টকে দেখার আগে শুরু করলাম কি কন্টেইন। বাই দ্য টাইম তখন ভাইরাসের কিন্তু একটা নিজস্ব একটা গতিবিধি আছে, ভাইরাসটা কেমন এটা যে শ্বাসনালী দিয়ে যাচ্ছে, আর যে লোক অসুস্থ তার যে যে উনি যেই এরিয়াতে ইনহেল এক্সেল করছে, ব্রিদিং করছে, সেই এরিয়াতে সে যখন হাঁচি দিচ্ছে, কথা বলছে, কথা এগুলোর সাথে মিলিয়ন্স অফ ভাইরাস ছড়িয়ে যাচ্ছে বাতাসে, তখন এখান থেকে ভাইরাসের এটা হচ্ছে গতিধারা, ভাইরাসটা এভাবে ছড়ায়। তো এই ছড়ানোটা যখন ওই বিভিন্ন দেশ থেকে আমাদের একসাথে এত মানুষ মিলিয়ন্স অফ পিপল ফ্লু করলো, তখন চারিদিক দিয়ে আমাদের নিউ ইয়র্ক সিটি আমরা হচ্ছে প্রচুর পরিমাণে রোগ মানে একসাথে পেলাম। হ্যাঁ, তো এই অবস্থায় আমরা একটা পৃথিবীর সবচেয়ে নামি দামি দেশ, উচিত ছিল যে আমরা সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ, আমরা ভাবতাম যে হ্যাঁ আমরা সবকিছু নাম্বার ওয়ান টপ, কিন্তু আলটিমেটলি দেখতে পেলাম যে আমাদের প্রতিটা ক্ষেত্রে আমরা কি পরিমাণ ফেলিওর হলাম। হ্যাঁ, তো ফেলিওর মধ্যে 1 নম্বর ফেলিওর হলাম হসপিটালের দিকে, এতগুলা পেশেন্ট একসাথে আসা, তাতে আমরা পেশেন্ট কেয়ার করতে পারলাম না ঠিক মতো, আমরা ডাক্তার শর্টেজ পড়লো, আমাদের পিপিই নিজেদের যে প্রোটেকশন সেগুলো শর্টেজ পড়লো, তারপর আমাদের যারা নার্স রেসপিরেটরি থেরাপিস্ট আমাদের ভেন্টিলেটর আমাদের এই পেশেন্টগুলাকে মানে সংকুলন করার জন্য যে হসপিটালের যে জায়গা সেটার পর্যাপ্ত পরিমাণে আমাদের নাই, তারপর আমাদের একের পর এক ডাক্তাররা হচ্ছে অসুস্থ হয়ে গেল বা এরা, তখন আমাদের সংকটে পড়লাম, আমাদের স্টাফ শর্টেজ। তো এই সময়ের মধ্যে এই যে সব জিনিসগুলা একটার পর একটা চলতে চলতে একটা একটা পর্যায়ে দেখলাম কি আমরা হচ্ছে গিয়ে তখন রাতে দিনে আমি যদি আমার ছোট হসপিটাল আমার অ্যাকিউট কেয়ার হসপিটাল যেটা সিটি হসপিটাল একটা, সেখানেও প্রচুর পরিমাণে রুগী এসেছে। আমাদের এলমাস হসপিটাল খুব কাছে আমাদের, এটা একটা মাদার এটা কর্পোরেশনের হসপিটাল, তো এদেরই একটা ব্রাঞ্চ আমার লিঙ্কন হসপিটাল। তো এই হসপিটাল আমাদের ব্রাঞ্চের হসপিটালের 1000 রোগী মারা গেল এক রাতের মধ্যে। সো ইটস রিয়েলি আমাদের জন্য মানে ট্রিমেন্ডাস, আমরা কি করব আমরা জানি না। তখন আমাদের প্রথম জিনিস আমরা যুদ্ধে যেমন করে মানুষ নামে একটা কমান্ড সেন্টার তৈরি হলো, তো দিনে রাতে ওখানে যে আমাদের আজকে এই ইস্যু হচ্ছে এটা কি করে সলভ করা হবে এটা হচ্ছে, তো আমাদের সমস্ত ইনফরমেশন ওখানে গেল, ওরা আমাদেরকে কমান্ড দিল। হ্যাঁ, তো তখন আমরা এই যে এইগুলার মধ্যে আমরা কি কি করেছিলাম যে আজকে যখন আমাদের মানে ইনফেকশন গুলো আমরা দেখতেছিলাম, হ্যাঁ, যে একটা ভাইরাসের কিন্তু একটা কার্ভ আছে। ভাইরাসের আমরা গতিবিধি যখনই দেখি যে ভাইরাসটা এরকম করে উপরে উঠে পিক হয়, তারপরে হচ্ছে আস্তে করে নেমে যায়, এখন নিচের পিক থেকে নেমে ফ্ল্যাটেন হয়ে গেছি। তো এর মধ্যে দিয়ে আমাদের তো বিশাল রকমের গেছে আর কি।
কিভাবে মেইনটেইন করবেন ডক্টর শীলা এখন যে যে অবস্থায় আছে,
জি,
যে এর পরিমাণ যেন কখনো বেড়ে না যায়, কারণ যেভাবে দেশ আমেরিকান বাংলাদেশি হোক ইন্ডিয়ান হোক যে কোনো দেশের মানুষ তারা এত মারা গেছেন, সবাইকে আমাদেরকে ছেড়ে গেছেন, কাজেই এখন আপনার একজন ডাক্তার হিসেবে আপনি বিশেষজ্ঞ হিসেবে আপনার কিভাবে আপনি পরামর্শ করতে পারবেন, বিশেষ করে এখানে এবং বাংলাদেশের যে অবস্থা কি হতে পারে, আপনি আপনি একটু সংক্ষিপ্ত বলুন।
আচ্ছা, এখানকার অবস্থাটা আমি শেষ করে দিই, কারণ এখানকার জিনিসটা যে এখন যে পর্যায়ে আমরা নেমে এসেছি, দেখেন আমরা সেই মে এপ্রিলের শেষ থেকে শুরু করে মে থেকে কিন্তু আমাদের নামা শুরু করে দিয়েছে। তো এটা কেন? এক নাম্বার হচ্ছে গিয়ে আমরা যে ইনফেকশন কন্ট্রোলের যে ক্রাইটেরিয়া গুলো যেগুলো বলা হয়েছিল যে প্রত্যেকে একটা পার্সোনাল রেসপন্সিবিলিটি নেওয়া হয়েছে, প্রত্যেকে মাস্ক পরছে, হাত ধুচ্ছে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলছে। তারপরে হসপিটালে আমরা কোভিড নন কোভিড অনেক রকমের অ্যারেঞ্জমেন্ট করেছি। যদি আপনি একটা যে কোনো স্টোরে যান, গ্রোসারি স্টোরে গিয়ে দেখবেন যে একজন থেকে একজন 6 ফিট দূরত্ব বজায় রেখে রেখে, মানে প্রত্যেকে একটা প্ল্যান নিয়ে নেমেছে যে আমরা এই প্ল্যানটা আর আমাদের সিডিসি থেকে গাইডলাইন অনুযায়ী আমরা করেছি এইটার কারণে। আর প্রতিদিন প্রতিদিন আমরা যে টেস্ট করা হচ্ছে, টেস্ট রেজাল্ট যে আইডেন্টিফাই হচ্ছে, সো ওইগুলা দিয়ে আমরা ডেটা দেখতে পাচ্ছি, আমাদের সায়েন্স দেখতে পাচ্ছি যে আমরা কতটুকু উঠছি, আজকে কতটুকু, কালকে কতটুকু, তার মধ্যে হসপিটালাইজেশন রেটটা দেখছি, তারপরে ইনফেকশন রেটটা কি বাড়ছে কি কমছে এটা দেখছি, তারপরে আমরা দেখছি কেস ফ্যাটালিটি কয়জন মারা গেল সেটা দেখছি। হ্যাঁ, এইভাবে আমরা দেখছি যে কমে যাচ্ছে, এই এই কমা আর কি করলাম, এই সব কাজগুলা করলাম। হ্যাঁ, তো ইনফেকশন কন্ট্রোল আবার চিন্তা করে দেখি আমরা কি ট্রিটমেন্ট দিক দিয়ে সাকসেস হলাম না ভ্যাকসিনের দিকে। আসলে ওইদিকে দেখলে দেখা যায় কি যে লাস্ট 3-4 মাসে অলমোস্ট 24,000 রিভিউ বের হচ্ছে, রিসার্চ রিভিউ। হ্যাঁ, তো রিসার্চ রিভিউ এর মধ্যে একটা রিভিউ আরেকটা রিভিউ কে কন্ট্রাডিক করে, একজন বলছে এটা ভালো, একজন বলছে এটা ভালো না, সো আমরা কোনো জায়গায় একমত হতে পারছি না। তারপরে আমরা যখন ধরেন যে ট্রিটমেন্টের বেলাও একটা ট্রিটমেন্ট সাইড এফেক্ট দেখা গেল, ট্রায়াল হলো ভালো হলো না, ভ্যাকসিন ট্রায়াল হচ্ছে আমরা হোপফুল যে হবে, কিন্তু আমরা জানি না যে কখন আর কি এটার রেজাল্ট আসবে, সো এখনো ওয়েটিং। কিন্তু একটা জিনিস যেটা আমরা সবাই জানি যে যেটা করে আমরা এই অবস্থায় এসেছি, সেটা হচ্ছে ইনফেকশন কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন মেজার। হ্যাঁ, প্রথম হচ্ছে নিজের হাত ধোয়া, নিজেকে নিজের যে ইকুইপমেন্ট গুলো আছে ওগুলাকে স্যানিটাইজ করা, পার্সোনাল প্রতিকৃতির ইকুইপমেন্ট পরা, এইগুলোই বলবো যে এইগুলার কারণেই আজকে আমরা এই সুফল দেখতে পাচ্ছি। এখন বাংলাদেশের ক্ষেত্রে বলি, বাংলাদেশের ক্ষেত্রে যে বাংলাদেশ আমাদের থেকে শিক্ষা নেয়নি, এটা হচ্ছে প্রথম ভুল, মিস্টেক। আমরা যেমন চায়না থেকে শিক্ষা নিইনি, বাংলাদেশও তেমন আমাদের থেকে শিক্ষা নেয়নি। তো বাংলাদেশের যে ওই একই প্যাটার্নে যাচ্ছে যে বাংলাদেশের প্রবলেম হচ্ছে রিসোর্স নাই। হ্যাঁ, এখন একটা টেস্ট কিট টেস্ট করতে যাবে, টেস্ট নাই, হচ্ছে না। তারপরে সেন্টার, টেস্ট সেন্টার একটা থেকে আজকে 54টা হয়েছে, কিন্তু 54টা সেন্টারের মধ্যে এখন টেস্ট হচ্ছে যেটা, তো এই টেস্ট যদি না হয় তাহলে তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে, তারপরে আমরা বুঝতে পারবো না কার্ভের কোন জায়গাতে আছি, আমরা কি নিচে আছি না পিকে আছি, বা আরো কতজন এফেক্ট হবে, বা কখন নামবো আমরা কিছু বলতে পারছি না। হ্যাঁ, তো লকডাউন বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে আমি বলবো যে লকডাউন বা ওই যে ভ্যাকেশন হিসাবে মানুষ নিয়েছিল, হ্যাঁ, এটাকে সিরিয়াসলি নেয় নাই। তো লকডাউনকে মানুষকে বুঝাতে হবে যে এই লকডাউনটা মানে কি, এটা হচ্ছে সেফটি। এই সেফটি এইগুলো আমার মনে হয় যে মানুষের সবারকে জ্ঞান দিতে হবে। তারপরে লোকাল লিডাররা তাদের হচ্ছে গিয়ে রেসপন্সিবিলিটি নিতে হবে যে আমার এই ডিপার্টমেন্টে বা আমার এই লোকালয়ে আমার কতজন লোক আছে, যাদের একজনকে বলি যে আমি লকডাউন করে দিব কিন্তু তোমার পেটে ভাত নাই, খাবার নাই, অত ওগুলো সবগুলো দেখতে হবে। সো এগুলো হচ্ছে আমাদের লিডারদের কাজ। কিন্তু আমি ইনফেকশন কন্ট্রোলের দিক থেকে বলবো যে সবাই যদি এখনো মানে তাহলে কিন্তু আমরা সুফল পাবো। আজকে থেকে আজকের দিন থেকেও যদি আমরা লকডাউনের মতো করে আমরা এখানে যেগুলো ব্যবস্থা নিয়েছি সেগুলো যদি বাংলাদেশে করা হয়, এবং তখন দেখবেন যে আর আজকে থেকে এক মাস পরে আমরা সুফল পাব।
অনেক অনেক ধন্যবাদ।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন এখন শোনা যাক।
ক্যামেরার লেন্স দিয়ে চিত্রগ্রাহক লিন্ডা ম্যাকার্থি তাঁর বিষয়বস্তুর সত্তা অন্তরাত্মা ধারণ করার চেষ্টা করেন। ক্যান্সার থেকে সেরে ওঠা যেই ২০ নারীর ছবি লিন্ডা ম্যাকার্থি তুলেছেন, শেরিল লিস্টম্যান তাদের একজন। শেরিল একজন সিঙ্গল মাদার যিনি একটি কোম্পানির অর্থ বিভাগে কাজ করেন। শেরিল লিস্টম্যান বলেন,
I was diagnosed in 2013, and I had a 40% chance of survival with stage 2B breast cancer. I work with women, I help educate women who are going through the journey.
তিনি বলছিলেন, 2013 সালে আমার স্টেজ টু বি স্তন ক্যান্সার ধরা পড়ে। আমার বাঁচার সম্ভাবনা শতকরা ৪০% ছিল। আমি নারীদের নিয়ে কাজ করি যারা আমার মতো ক্যান্সারে আক্রান্ত, তাদের আমি সাহায্য করে থাকি। চিকিৎসার ক্ষেত্রে তাদেরকে আমি সঠিক পথে পরিচালনা করার চেষ্টা করি। লিন্ডা যখন আমাকে জিজ্ঞেস করল আমি ছবি তুলতে চাই কিনা, আমি তখন মনে করলাম এইভাবে আমি হয়তো অন্য নারীদের অন্যরকমভাবে প্রভাব ফেলতে পারি। পরবর্তীতে আমি পেছন ফিরে দেখলে আমি বুঝতে পারব এই ক্ষেত্রে আমি কতটুকু অবদান রাখতে পেরেছি। এই প্রজেক্ট শুরু হয় যখন ম্যাকার্থি একজন ব্যালেরিনাকে খুঁজছিলেন ছবি তোলার জন্য। লিন্ডা ম্যাকার্থি আরো বললেন,
I was introduced to Maggie, who is known as the Bob Ballerina. She was diagnosed at the age of 23 with stage 4 metastatic breast cancer. So I met with her and I asked if I could first...
Linda বলছিলেন, আমাকে পরিচয় করিয়ে দেয়া হয় ম্যাগির সঙ্গে, যে বেশি পরিচিত কেশিন ব্যালেরিনা হিসেবে। 23 বছর বয়সে তার স্টেজ 4 ক্যান্সার ধরা পড়ে। তার সঙ্গে দেখা করে আমি তাঁকে জিজ্ঞেস করি তার ছবি তুলতে পারি কিনা। তবে ব্যালেরিনা হিসেবে নয়, একজন সুন্দর নারী যিনি স্তন ক্যান্সারে আক্রান্ত। প্রত্যেক অংশগ্রহণকারী নারীকে প্রথমে নানা পরামর্শ দেয়া হয় এবং তারপর তাদের মেকআপ করা হয়। মেকআপ আর্টিস্ট ভিক্টোরিয়া রনন বলেন,
In some cases, it's been a very long time since they've had makeup on. It's been a very long time since they've done something for themselves. I've had a lot of women look in the mirror and just...
Victoria বলছিলেন, কারো কারো ক্ষেত্রে দেখা গেছে তারা হয়তো অনেকদিন মেকআপ করেননি। নিজেদের জন্য কিছু করেছেন তা তারা মনেই আনতে পারছেন না। অনেক নারী আছেন যারা আয়নাতে নিজেদের দেখে কেঁদে ফেলেন। তারা ভাবতেই পারেননি আমি তাদের মেকআপ দিয়ে এত সুন্দর করে দিতে পারি। মূল লক্ষ্য হচ্ছে অংশগ্রহণকারীদের নতুন আঙ্গিকে জীবনকে পরিচয় করিয়ে দেওয়ার। লিন্ডা ম্যাকার্থি আরো বলেন,
I wanted to photograph them as whole women, not the parts that they see of themselves. So I didn't want scars and I didn't want anything like that, but I wanted them to see how beautiful they are.
Linda বলছিলেন, আমি ওদের পুরো ছবি তুলতে চেয়েছি, শরীরের কোনো বিশেষ অঙ্গের নয়। আমি কোনো দাগ দেখাতে চাইনি, আমি দেখাতে চেয়েছি ওরা সবাই কত সুন্দর। শেরিল লিস্টম্যান এই সম্পর্কে বলেন, নিজেকে সুন্দর লাগার ব্যাপারটা অত্যন্ত জরুরি, বিশেষ করে যখন কেউ এরকম ভয়ানক একটি রোগ এবং তার চিকিৎসার মধ্য দিয়ে যায়। নিজের শরীরটা অনেক যন্ত্রণার মধ্য দিয়ে যায়, মানসিক কষ্টটাও কিন্তু কম নয়। এই কষ্টের দাগ বাকি জীবনের, কিন্তু তাই বলে কি জীবনকে এভাবে চলতে দেয়া যায়? সুন্দরভাবে বাঁচার প্রেরণা যোগানোর জন্য এই ফটোগ্রাফি প্রজেক্ট। ক্যান্সার নামক এই ভয়ঙ্কর ব্যাধিকে যারা পরাজিত করতে পেরেছেন তাদের সেই দুর্গম কঠিন পথের শেষে মুক্ত নীল আকাশে ঝলমলে সূর্যের ছটা আর মিষ্টি বাতাসের আমেজ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই ফটোগ্রাফি প্রজেক্টে লিন্ডা ম্যাকার্থি।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্রে কর্মক্ষেত্রে বয়স্ক মানুষদের উপস্থিতি অনেক বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে।
এই বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা ডোরা ম্যাকোর প্রতিবেদনটি পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
যে সমস্ত মানুষ ১৯৪৬ সাল থেকে শুরু করে ১৯৬৪ সাল অবধি জন্মগ্রহণ করেছেন তাদের সাধারণত বেবি বুমার নামে অভিহিত করা হয় এবং এরা সকলেই ২০৩০ সাল নাগাদ কিন্তু ৬৫ বছর বয়সে পৌঁছে যাবেন। এর অর্থ হল কি, এই প্রতি পাঁচজনের মধ্যে একজন কিন্তু রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর নেবার বয়সে পৌঁছে যাবেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে সেন্সাস ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যার মধ্যে ৬৫ বছর বয়সী ব্যক্তিরা অথবা যাদের বয়স 65 বছরেরও বেশি, তাদের জনসংখ্যা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। তুলনামূলকভাবে কিন্তু 65 বছরের নিচে যাদের বয়স, তাদের জনসংখ্যা কিন্তু সেই হারে বৃদ্ধি পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, মেইন এবং ওয়েস্ট ভার্জিনিয়াতে প্রতি 5 জনের মধ্যে অন্তত একজনের বয়স 65 বছর। আমেরিকার জনসংখ্যার এই যে বয়স্ক মানুষদের প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে, তার একটা প্রধান কারণ হল বৃদ্ধ আমেরিকানরা আরও বেশি দিন বেঁচে আছেন এবং কর্মক্ষেত্রেও তারা তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। কিন্তু অন্যদিকে জন্মের হার ক্রমশ কমছে এবং সারা বিশ্বজুড়ে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রেও এই ঘটনা ঘটছে। এই জনসংখ্যার অধিকাংশই কিন্তু শ্বেতাঙ্গ এবং এদের মাতৃভাষাও কিন্তু স্প্যানিশ নয়। এই জনসংখ্যার 80% বেশি শ্বেতাঙ্গদের বয়স হল 85 বছরের ঊর্ধ্বে এবং যুক্তরাষ্ট্রের পুরো জনসংখ্যার 61% হল গিয়ে শ্বেতাঙ্গ। এই যে বৃদ্ধ মানুষদের জনগোষ্ঠী, তারা কিন্তু নিজেদের মধ্যে বিশেষভাবে সংযুক্ত, অর্থাৎ এই জনগোষ্ঠীর প্রায় 80% বাড়িতে রয়েছে একটি করে কম্পিউটার এবং 75% বেশি মানুষদের কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে। বয়স্কদের মধ্যে যেসব মানুষের বয়স হল 65 থেকে 74 বছর, তাদের সবার কাছে একটি করে কম্পিউটার এবং ইন্টারনেট অ্যাক্সেস থাকার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। কর্মক্ষেত্রে এই সব বৃদ্ধ লোকেদের জনসংখ্যা ক্রমবর্ধমান, অর্থাৎ দিনের পর দিন এই সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এই 65 থেকে 74 বছর অবধি মানুষদের 30% হল গিয়ে পুরুষ এবং 22% হল গিয়ে মহিলা।
এবারে এই সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। ইউএস আফ্রিকা কমান্ড 26 মে তারিখে লিখিত বিবৃতিতে জানায় যে রাশিয়া সম্প্রতি লিবিয়াতে সামরিক জঙ্গি বিমান মোতায়েন করেছে। সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, রাশিয়া সমর্থিত সামরিক কন্ট্রাক্টর ওয়াগনার গ্রুপের 1200 ভাড়াটে সেনাদের দলত্যাগী সামরিক কমান্ডার খলিফা হাফতারের সেনাবাহিনীকে শক্তিশালী করার উদ্দেশ্যেই সেখানে মোতায়েন করা হচ্ছে। জেনারেল হাফতার জাতিসংঘ অনুমোদিত প্রধানমন্ত্রী ফাইয়েজ আল সারাজের স্বীকৃত সরকারের বিরুদ্ধে তার মিলিশিয়া সেনাবাহিনী লিবিয়ান ন্যাশনাল আর্মি বা NLA-র নেতৃত্ব দিচ্ছেন। ইউএস আফ্রিকা কমান্ডের কমান্ডার জেনারেল স্টিফেন টাউনসেন বলেন, রাশিয়া স্পষ্টতই লিবিয়ায় একটি গ্রুপকে সমর্থন দেবার প্রয়াস চালাচ্ছে। আফ্রিকা কমান্ডের বিবৃতি অনুসারে রাশিয়া লিবিয়াতে তাদের সমর্থন পুষ্ট ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনাদের সেখানে মোতায়েন করেছে তাদের সরাসরি ভূমিকা গোপন করার প্রয়াসে, এবং যাতে করে মস্কো তাদের ক্ষতিকারক প্রভাবের একটা বিশ্বাসযোগ্য অস্বীকৃতি উত্থাপন করতে পারে। ইউএস আফ্রিকা কমান্ড মনে করে লিবিয়ায় রুশ সামরিক হস্তক্ষেপ লিবীয় সংঘাতকে দীর্ঘায়িত করেছে, যে সংঘাতের কারণে উভয় পক্ষের বহু লোকের প্রাণহানি ঘটেছে এবং বহু মানুষের দুর্গতিও বেড়েছে। দীর্ঘ সময় ধরে রাশিয়া লিবিয়ার চলতি সংঘাতে তাদের পুরোপুরি সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আসছে, তবে এখন আর তা অস্বীকার করা যাবে না। জেনারেল টাউনসেন বলেন, আমরা লিবিয়াতে রাশিয়ার সর্বাধুনিক জঙ্গি বিমানের উপস্থিতি লক্ষ্য করেছি। লিবিয়ান ন্যাশনাল আর্মি বা ব্যক্তিগত কোনো সামরিক বাহিনী রাষ্ট্রীয় সমর্থন ছাড়া এসব সর্বাধুনিক জঙ্গি বিমানের ভরণ পোষণ, অস্ত্রে সজ্জিত করা বা পরিচালনা করতে সক্ষম নয়, যে সহায়তা দিচ্ছে আজ রাশিয়া। জঙ্গি বিমানের গায়ে পতাকা মুছে ফেলে সত্যকে গোপন করা যাবে না। লিবিয়ায় রাশিয়ার অস্থিতিশীল আচরণ এখন সবার নজরে পড়েছে। রাশিয়ার দাবি যে এসব ভাড়াটে সেনারা রাশিয়ার ক্ষতিকারক এবং নিঃস্বার্থ থেকে আলাদা, আন্তর্জাতিক সমাজ বা লিবীয় জনগণ তা মেনে নিতে পারছেন না। যুক্তরাষ্ট্র সরকার লিবিয়ার জাতীয় সংহতি সরকারের বিরুদ্ধে NLA-র অভিযানের বিরোধিতা করেছে। আমরা অতি শীঘ্র বিদেশি হস্তক্ষেপের অবসান এবং লিবীয় সংঘাতে ভাড়াটে সেনাদের সংশ্লিষ্টতার অবসান দেখতে চাই। একটি যুদ্ধবিরতি এবং জাতিসংঘ অনুমোদিত রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসতে আমরা অনুরোধ জানাচ্ছি। যুদ্ধে জড়িত পক্ষগুলি নয়, লিবীয় জনগণকে রাজনৈতিক সলা পরামর্শের মাধ্যমে এই সংকটের সমাধান দিতে হবে। সংঘাতে রাশিয়ার সম্পৃক্ততার কারণে সেই রাজনৈতিক আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি।
অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.